বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 9 নভেম্বর, 24 কার্তিক এবং ফেরসে 18 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এবং বাংলাদেশে পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। সেতুমন্ত্রী বলেছেন বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে অভিযান চলছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। থাকছে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, তারপর কথাবার্তা, প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল পরমাণু সমঝোতায় ফিরতে পারবে আমেরিকা, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ইরানের সামরিক মহড়াস্থলে 2 মার্কিন ড্রোনের প্রবেশের চেষ্টা পিছু হটতে বাধ্য করেছে ইরানি সেনারা। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অর্থ আত্মসাতের অভিযোগে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। এবং ভারতের বিজেপি শাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে 2000 মানুষ ক্ষতিগ্রস্ত, চলছে সমালোচনা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার জন্য পরিষ্কার বার্তা হচ্ছে বর্তমান অচলাবস্থার জন্য আমেরিকাকে দায় নিতে হবে এবং পরমাণু সমঝোতার সদস্য হিসেবে তাকে ফিরতে হলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমেরিকাকে কথা প্রমাণ করতে হবে যে তারা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আন্তরিক। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাইদ খাতিবজাদে এসব কথা বলেন। তিনি বলেন, ওয়াশিংটনকে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্ট আবারও যাতে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নিয়ে পুরো বিশ্ব এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে মশকরা না করতে পারেন। ইরানি মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, আমেরিকার সামনে পথ পরিষ্কার এবং তাকে বর্তমান অচলাবস্থার দায় নিতেই হবে। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে ফিরতে হলে তাকে তার বর্তমান পথ থেকে সরে আসতে হবে। সাইদ খাতিবজাদে সুস্পষ্ট করে আরো বলেন, আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফেরার আগে তেহরানের বিরুদ্ধে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করতে হবে। ইরানের এ মুখপাত্র আরো বলেন, আমেরিকা এখন কোনোভাবেই পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয়, সেক্ষেত্রে তারা পরমাণু সমঝোতার অন্য কোনো পক্ষকে এই বিষয়ে কোনো রকমের কোনো আহ্বান জানাতে পারে না। এদিকে ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়ন ও দেশটির উপর থেকে আমেরিকার অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার জার্মানির সমকক্ষ হেইকো মাস টেলিফোনে কথা বলেছেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এক টুইটার বার্তায় জানিয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে এ টেলিফোন আলাপ হয়েছে এবং এতে চলতি মাসে অনুষ্ঠেয় ভিয়েনা আলোচনা কেন্দ্রিক কথাবার্তা হয়েছে। ওই টুইটার বার্তায় বলা হয়, জার্মানি দ্রুত গতিতে ভিয়েনা সংলাপ থেকে ফল বের করে আনতে চায় যাতে পরমাণু সমঝোতা আবার পুরোপুরি বাস্তবায়িত হতে পারে। তবে এই সমঝোতা নিয়ে চলমান অচল অবস্থার জন্য যে আমেরিকা এবং জার্মানি সহ তিন ইউরোপীয় দেশ দায়ী, সে কথা জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার বার্তায় উল্লেখ করা হয়নি। গত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ছয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে ওই সংলাপ বন্ধ রয়েছে। পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে বিশাল সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার দুটি ড্রোনের গতিপথে বাধা সৃষ্টি করেছে ইরানি সেনারা। মার্কিন ড্রোন দুটি ইরানের সামরিক মহড়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। সামরিক মহড়ার মিডিয়া সেল থেকে আজ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন দুটি ইরানের ফ্লাইট ইনফরমেশন রিজিওন এবং এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। বিবৃতিতে আরও বলা হয়, জেনারেল অ্যাটোমিক্স MQ-9 রিপার এবং নর্থ্রপ গ্রুম্যান RQ-4 গ্লোবাল হক ড্রোন প্রবেশ করে। মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়, ইরানি আকাশসীমার কয়েক কিলোমিটার দূরে থাকতেই এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনগুলো মহড়াস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এর পরপরই ড্রোন দুটি ওই এলাকা থেকে চলে যায়। গত রোববার থেকে ইরানের সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি ব্রিগেড, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী জুলফিকার 1400 নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে। পূর্ব বাইতুল মুকাদ্দাস শহরকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তায়া। ফিলিস্তিন জনগণকে টার্গেট করে আমেরিকা যেসব প্রস্তাব পাশ করেছে সেগুলো সংশোধনেরও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ফিলিস্তিনের প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রতিনিধি দলে মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য ছিলেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়ার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের অধিকার ভুলুণ্ঠিত করার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টিকে যখন ইহুদিবাদী ইসরায়েল দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে, তখন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর এ আলোচনা হল। ফিলিস্তিনিদের জন্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব বাইতুল মুকাদ্দাসে মার্কিন কনসুলেট খোলাসহ যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী সাত্তায়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা এসকে সিনহাকে অর্থ আত্মসাতের অভিযোগে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এছাড়া মামলার রায়ে এসকে সিনহার 78 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বা এসকে সিনহাকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একটি বেসরকারি ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এর মধ্যে মানি লন্ডারিং এ 7 বছর আর অর্থ আত্মসাতের মামলায় 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে এস কে সিনহার 78 লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে অপর 10 আসামির মধ্যে 2 জনকে খালাস এবং 1 জনকে 4 বছর আর অপর 7 জনের 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান বিচারপতিকে নিম্ন আদালতে দণ্ড দেওয়া হল। সংবিধানের 16 সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে 2017 সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। বর্তমানে তিনি বিদেশেই অবস্থান করছেন। ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2019 সালের 10 জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা 1A এই মামলা করা হয়। মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। 2019 সালের 9 ডিসেম্বর এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর মামলায় এস কে সিনহা সহ 4 জন অভিযুক্তকে পলাতক দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 16 নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে। গাড়িতে করে বাড়ির সামনে রেশন পৌঁছে দেওয়া হবে। একটা পাড়ায় রেশন নিয়ে যাওয়া হবে, সেখান থেকেই সবাই নিয়ে নিতে পারবেন। তিনি আজ রাজ্য বিধানসভায় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। এদিকে ভারতের বিজেপি শাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে 2000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 4টি গ্রামে এ অভিযান চালানো হয়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত অসমে হাতি ও বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযানে কমপক্ষে 2000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার রাজ্যের হোজাই জেলার লামডিং এলাকার 4টি গ্রামের প্রায় 550 পরিবারের কমপক্ষে 2000 মানুষকে উচ্ছেদ করেছে প্রশাসন। এর আগে গত 23 সেপ্টেম্বর দরং জেলার গরুখুঁটিতে উচ্ছেদ অভিযান চলায় স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে সাদ্দাম হোসেন ও শেখ ফরিদ নামে 2 জন নিহত হয়। বেশ কয়েকজন পুলিশও সে সময় আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছিল, কিন্তু সেই ঘটনার জের না মিটতে প্রশাসন ফের উচ্ছেদ অভিযানে নেমেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে 1410 হেক্টর ভূমি উদ্ধার করা হবে। সোমবার সকাল 9টা নাগাদ কমপক্ষে 1000 সশস্ত্র পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা সংশ্লিষ্ট গ্রামগুলো ঘিরে ফেলে। এরপরে হাতি ও বুলডোজার দিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হয়। অন্যদিকে হোজাইয়ের সাবেক বিধায়ক শিলাদিত্য দেব বলেছেন, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে আসার পর অসমীয়া ভাষা শিখে নেওয়া লোকেরাই লামডিং বনাঞ্চল বেদখল করেছে। বনাঞ্চল বাঁচাতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, কিন্তু প্রশাসনের সামনে বাংলাদেশি মিয়ারা বনাঞ্চল ধ্বংস করছে বলে মন্তব্য করে বনাঞ্চল বেদখল মুক্ত করতে সরকারের নেওয়া পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিলাদিত্য দেব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। পাকিস্তানের তেহরিকে তালেবান বা টিটিপির সঙ্গে 1 মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে সেদেশের সরকার। দুই পক্ষ রাজি থাকলে অস্ত্রবিরতির মেয়াদ আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে দেশটিতে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠায় প্রথম পদক্ষেপ হতে পারে এটি। আজ অস্ত্রবিরতি শুরু হয়েছে, আগামী 9 ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগেও বহুবার দুই পক্ষ শান্তি আলোচনায় বসেছিল, তবে তাতে কোনো কাজ হয়নি। এদিকে পুরোপুরি অস্ত্রবিরতির জন্য পাকিস্তান সরকারের হাতে বন্দী থাকা কয়েকজন সদস্যের মুক্তি দাবি করেছে টিটিপি। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ স্তানাকজাই দেশটির রাজধানী কাবুলে প্রবেশ করেছেন। তালেবানের গণমাধ্যম অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ জালাল এক টুইটার বার্তায় এ খবর প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তালেবান আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই প্রথম মোল্লা স্তানাকজাই কাবুলে প্রবেশ করলেন। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর আগে স্তানাকজায় তালেবানের আলোচক প্রতিনিধি দলের প্রধান এবং কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরে উপপ্রধানের দায়িত্ব পালন করেছেন। অসমর্থিত খবরে এর আগে জানা গেছে যে শের মোহাম্মদ স্তানাকজায় আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে নাখোশ হয়েছেন। তিনি এর চেয়ে উঁচু পদমর্যাদার কোনো পদ কামনা করেছিলেন। চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণের জন্য এক দশকের বেশি সময় ধরে মার্কিন সেনারা চাইনিজ তাইপেতে অবস্থান করছে। প্রাপ্ত মার্কিন সামরিক সরঞ্জামের ব্যবহার ও চীনা সেনাদের অবতরণ প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা করতেই তাইওয়ানে সেনা মোতায়েন করেছে মার্কিন সরকার। আমেরিকার ফরেন পলিসি নামে একটি ম্যাগাজিন এই খবর দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্যের ভিত্তিতে ম্যাগাজিনটি একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে এই ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্বশাসিত দ্বীপ তাইওয়ানে 2008 সালের সেপ্টেম্বর থেকে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের বিরুদ্ধে আবারও ভিত্তিহীন পুরনো কিছু অভিযোগ তুলেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পরিবেশন করছেন বাবুল আক্তার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানের বিরুদ্ধে আবারও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। তিনি তার ভাষায় সন্ত্রাসবাদের প্রতি ইরানের সহায়তা, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মার্কিন নাগরিক সহ বিদেশি নাগরিকদের অন্যায়ভাবে আটকের বিষয়ে তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। ইরানে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসলামী এই দেশটির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রচার করে আসছে মার্কিন সরকার। 2015 সালে ইরানের সঙ্গে 6 বৃহৎ শক্তি পরমাণু সমঝোতা স্বাক্ষর করে, কিন্তু ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল। মূলত ওই সমঝোতায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে না পারার ও দেশটির আঞ্চলিক তৎপরতায় বাধা দিতে না পারার কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের সরকার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন যে তিনি পরমাণু সমঝোতায় ফিরতে চান, কিন্তু ভিয়েনায় এ নিয়ে 6 দফা আলোচনা অনুষ্ঠানের পরও কোনো সমঝোতা হয়নি দুই পক্ষের মধ্যে। ইরানের উপর চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কারণেই এই অচলাবস্থা দেখা দিয়েছে। মার্কিন সরকার এই আলোচনায় ইরানের আঞ্চলিক তৎপরতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও যুক্ত করতে চায় বলে বারবার আলোচনায় ব্যর্থ হচ্ছে। মার্কিন সরকার ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওয়াদা দিলেও তা বাস্তবায়ন করেনি। এখন আবার পুরনো সমঝোতা বাস্তবায়নের বিষয়ে নানা শর্ত জুড়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে মার্কিন সরকার ও তার ইউরোপীয় মিত্ররা পরমাণু সমঝোতার নামে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য তৎপরতাকেও সীমিত করতে চায়। ইরান বলছে পরমাণু সমঝোতায় ফিরতে হলে প্রতিশ্রুত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আবারও চুক্তি থেকে বেরিয়ে না যাওয়ার বিষয়ে গ্যারান্টি দিতে হবে। এছাড়াও পরমাণু বহির্ভূত কোনো বিষয়ে ইরান কোনো আলোচনাই করবে না। ইরানের প্রতিরক্ষা ক্ষমতার বিষয়ে কোনো দেশই মন্তব্য করার অধিকার রাখে না বলে ইরানের কর্মকর্তারা উল্লেখ করে আসছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন ভাড়া 27% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজধানীসহ সারাদেশে যাত্রীদের কাছ থেকে এর চেয়ে বেশি মাত্রায় ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে 8টি প্রগতিশীল ছাত্র সংগঠন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য লিটারে 15 টাকা বাড়ানোর কারণে পরিবহন মালিকদের চাপে পরিবহন ভাড়া 27% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাজধানী সহ সারাদেশে যাত্রীদের কাছ থেকে সরকার কর্তৃক ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রী সাধারণের। আর বেশি ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ নিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আমি গুলিস্তান থেকে আগারগাঁও যাব, আগে 25 টাকা নিত, এখন 35 টাকা নিয়েছে। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে, আমরা যেটা টেলিভিশনে খবরে দেখেছি, তার থেকে একটু বেশি মনে হচ্ছে।
দিনাজপুর থেকে আসছি ঢাকায়, তখন 600 টাকার টিকিট ছিল, পরে আবার 150 টাকা বেশি নিয়ে আসলাম কালকে। আজকে এখন আবার যাবো বিজনেস ক্লাসটায়, ওটা 850 টাকা চাচ্ছে।
তবে সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে আরও একবার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি অনুযায়ী ভাড়া আদায়ের অনুরোধ জানিয়ে বলেছেন, তা না হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। এদিকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। এদিকে জ্বালানি তেলের দাম এবং বাস ভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে 8টি প্রগতিশীল ছাত্র সংগঠন। এর আগে সকাল 12:45 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নেন। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এদিকে ট্রাক ভ্যান লরি ধর্মঘট চালু থাকার কারণে চাহিদার তুলনায় পণ্য রাজধানীর বাজারে আসছে না। গত একদিনের ব্যবধানে খুচরা বাজারে আটা, ময়দা, ভোজ্য তেল, চিনি ও ডিম বাড়তি দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে বাজারে ভোক্তার নাবিশ্বাস বাড়ছে। ওদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের জ্বালানি তেলের বর্ধিত দাম কমানোর দাবি করার পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানিয়েছেন। গতকাল রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। বিবৃতিতে জিএম কাদের আরও বলেন, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে, এমন বাস্তবতায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
সম্প্রতি কারাবাখ নিয়ে দ্বিতীয় যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান বিজয় লাভের পর তেহরান ও বাকুর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছিল, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের উস্কানির কারণে হঠাৎই তেহরান বাকু সম্পর্কে উত্তেজনা তৈরি হয় এবং শেষ পর্যন্ত শত্রুতায় গিয়ে গড়ায়। আজকের অনুষ্ঠানে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক অবনতির কারণ ও আজারবাইজানের ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রকৃতপক্ষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত 27 সেপ্টেম্বর দ্বিতীয় কারাবাখ যুদ্ধের প্রথম বিজয় বার্ষিকীতে দেয়া ভাষণে ইরানকে তার দেশের সরকার ও জনগণের প্রধান শত্রু হিসেবে অভিহিত করেন। এরপরই তেহরানও প্রতিক্রিয়া দেখায় এবং দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। অথচ বাস্তবতা হচ্ছে ভ্রাতৃপ্রতিম এই দুই মুসলিম দেশের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আজারবাইজানের প্রযুক্তি খাতে উন্নয়ন, বিশেষ করে কারাবাখ নিয়ে দ্বিতীয় যুদ্ধে এই দেশটির বিজয়ের পেছনে ইরানের ভূমিকা ছিল অনস্বীকার্য। কিন্তু ইরানের সঙ্গে আজারবাইজানের সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার জন্য ইসরায়েলকে সুযোগ করে দেয়, ইসরায়েল সেই সুযোগের অপব্যবহার করেছে। ইসরায়েল এমনভাবে প্রভাব খাটিয়েছে যাতে প্রতিবেশী ইরান ও আজারবাইজানের মধ্যে গভীর শত্রুতা তৈরি হয়। অথচ মাত্র এক মাস আগেও তেহরান ও বাকু দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক ঘনিষ্ঠ করার এবং সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিরাজমান সীমাবদ্ধতা অপসারণেও পদক্ষেপ নিয়েছিল। কিন্তু হঠাৎই আজারবাইজানের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেয়া শুরু করেন।
সম্প্রতি আজারবাইজানে বিদেশি নির্ভর কিছু গণমাধ্যম সেদেশে ইসলামপন্থী ও ইরানের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করেছে। এমনকি এক্ষেত্রে তারা উদ্দেশ্যমূলকভাবে গত 3 দশকে বাকুর সরকার ও দেশটির মুসলিম জনগণের প্রতি ইরানের সমর্থনের বিষয়টিকেও সম্পূর্ণ এড়িয়ে গেছে। ইরান গত 3 দশক ধরে আজারবাইজানের অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহ সব ক্ষেত্রে সর্বাত্মক সাহায্য সমর্থন দিয়ে এসেছে। কিন্তু তারপরও ওই দেশটির স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কূটনীতিকদের ইন্ধনে আজারবাইজানের কোনো গণমাধ্যম ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভ্রাতৃপ্রতিম এই দুই মুসলিম দেশের মধ্যে উত্তেজনা ও শত্রুতা সৃষ্টির চেষ্টা করছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ গত 6 মাস আগেও ইরান সীমান্ত পরিদর্শন করে এই প্রথমবার এই দুই দেশের সীমান্তকে বন্ধুত্বের সীমান্ত বলে অভিহিত করেছিলেন। এছাড়া কয়েক মাস আগেও তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে দুদেশের সীমান্তকে বন্ধুত্বের সীমান্ত বলে অভিহিত করেছিলেন।
সম্প্রতি কারাবাখ এলাকার মালিকানা নিয়ে চলা দ্বিতীয় যুদ্ধে আজারবাইজান আর্মেনিয়ার দখলে থাকা কারাবাখ এলাকা পুনরুদ্ধারে সক্ষম হয়। আজারবাইজানের প্রেসিডেন্ট উদ্ধারকৃত এলাকা পরিদর্শন করে যুদ্ধের পরপরই দুই দেশের যৌথ সীমান্তে নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বলেছিলেন, ইরানের সঙ্গেও আমাদের সীমান্ত হচ্ছে বন্ধুত্বের সীমান্ত। বাকুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আব্বাস মুসাভি ইরান সীমান্ত সংলগ্ন কারাবাখ এলাকা উদ্ধারের বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ইরান ও আজারবাইজানের সীমান্ত সবসময়ই বন্ধুত্বের সীমানা হিসেবে পরিচিত ছিল এবং এখানে শান্তি ও নিরাপত্তা সবসময় বজায় থাকবে। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশিদের হস্তক্ষেপ ও তাদের উপস্থিতি ছাড়াই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে।
আজারবাইজানের প্রেসিডেন্ট চলতি বছর এপ্রিলে ইরানের ব্যাপারে গঠনমূলক ও ইতিবাচক বক্তব্য দিলেও গত মাসে হঠাৎ তিনি ইরানের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন। বলা যায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দ্বারা প্রভাবিত হয়ে তিনি সেদেশের গণমাধ্যমে ইরানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন এবং এদেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেন। এভাবে তিনি ইসরায়েলকে বিরাট সুযোগ করে দিলেন। সম্প্রতি বিদেশিদের মাধ্যমে প্রভাবিত আজারবাইজানের গণমাধ্যমগুলো ওই দেশটির মুসলিম জনগণের কাছে ইরান সম্পর্কে খারাপ ধারণা তৈরির জন্য ইরানের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। এসব গণমাধ্যম ইরানের বিরুদ্ধে নানা কৌশলে মিথ্যা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও ওই দেশটির চিন্তাশীল মহল বিষয়টিকে ভালোভাবে নেয়নি এবং তারা এলহাম আলিয়েভ সরকারকে সতর্ক করে দিয়েছে। আজারবাইজানের প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তে দিনী সংগঠনের নেতা ইলকার ইব্রাহিম ওগলু বলেছেন, আজারবাইজান সরকারের উচিত হবে না অযথা কোনো দেশের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া।
প্রকৃতপক্ষে আজারবাইজানের সচেতন বুদ্ধিজীবী শ্রেণী এবং রাজনৈতিক মহল মনে করেন, আলিয়েভ সরকার ইরানের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন এবং ইরান বিরোধী অপপ্রচার চালানোর জন্য দখলদার ইসরায়েলকে সেদেশের মাটি ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। তবে প্রেসিডেন্ট আলিয়েভ সহ দেশটির অন্য কর্মকর্তারা এ ধরনের অভিযোগ অস্বীকার করলেও বাস্তবতা হচ্ছে বেশ কিছু ঘটনায় প্রমাণিত হয়েছে সেদেশে ইসরায়েলের ব্যাপক প্রভাব রয়েছে এবং তারা ইরান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। এ থেকে বোঝা যায় ইরান সহ অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যুদ্ধে ইসরায়েল সব দিক থেকে পরাজিত হয়ে এখন ইরানকে আঘাত হানার জন্য সর্বশেষ খাঁটি হিসেবে আজারবাইজানের ভূমি ব্যবহার করছে।
তবে ইসরায়েলের মাধ্যমে প্রভাবিত হয়ে আজারবাইজান সরকার ইরানের বিরুদ্ধে অবস্থান নিলেও ইরান কখনোই ওই মুসলিম দেশকে শত্রু মনে করেনি। বিভিন্ন সময়ে আজারবাইজানের সরকার ও জনগণের জন্য ইরানের সাহায্য সহযোগিতা ভুলে যাবার মতো নয়। বলা যায় ওই দেশটির সরকার ও উত্তরাঞ্চলীয় আরাস এলাকার জনগণের জন্য ইরানের সাহায্য এতটাই চোখে পড়ার মতো ছিল যে ওই দেশটির কর্মকর্তারাও তা স্বীকার করে ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এমনকি গত বছর অক্টোবর মাসে আজারবাইজানের ভাইস প্রেসিডেন্ট জেনারেল মোহররম আলিয়েভ সেদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের সাহায্য সহযোগিতার ব্যাপক প্রশংসা করেছিলেন। তিনি সিয়াজ বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী মুসলিম রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেছিলেন, আজারবাইজানের নাখ জাবন এলাকা যখন শত্রু দ্বারা অবরুদ্ধ হয়ে পড়েছিল তখন ইরান ব্যাপক সাহায্য করেছিল ও আজারবাইজানের ওই দুঃসময়ে তেহরানের ভূমিকাকে বাকু কখনোই ভুলে যাবে না।
তার এই বক্তব্যের মাত্র একদিন আগে আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করে বলেন, কারাবাগ নিয়ে দ্বিতীয় যুদ্ধে ইরানের অবস্থান ছিল খুবই ন্যায়সঙ্গত, কিন্তু এত ইতিবাচক মনোভাব প্রকাশের পরও ইসরায়েলি প্রভাবের কারণে ইরানের ব্যাপারে আজারবাইজানের কর্মকর্তাদের নীতি অবস্থানে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে তাদের এই অবস্থান নিজেদের জন্য ক্ষতিকর, কারণ ইসরায়েলের মতো দখলদার শক্তির উপর ভর করে কোনো দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। তো শ্রোতা বন্ধুরা, ইরান আজারবাইজান সম্পর্কে উত্তেজনা সৃষ্টির কারণ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মতামত, অবিরাম মূল্যবৃদ্ধি এবং মানুষের সহ্য সীমা। প্রথম আলো, দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না, বললেন জিএম কাদের। মানব জমিন, পরিবহন ভাড়া নিয়ে নৈরাজ্য, ইত্তেফাক। প্রধান বিচারপতি সাজা কোনো সুখদায়ক বিষয় নয়। যুগান্তর, বিএনপি নেতাদের বক্তব্যে মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে, বললেন সেতুমন্ত্রী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, দেউ চাই সিঙ্গুরের মতো জোর করে জমি নেব না, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। আনন্দবাজার পত্রিকা, ফের দিল্লির রাস্তায় এনকাউন্টার, এইমসের সামনে পুলিশ দুষ্কৃতীর গুলির লড়াইয়ে জখম তিন। সংবাদ প্রতিদিন, অর্থ ও নারীর চক্রে ডুবেছে বঙ্গ বিজেপি, এসব কি বললেন তথাগত আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, এস কে সিনহার 11 বছরের কারাদণ্ড, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা মানি লন্ডারিং এবং আর্থিক দুর্নীতির মামলায় 11 বছরের কারাদণ্ড হয়েছে এবং এটি আজকের প্রকৃত পক্ষে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, কারণ তিনি সাবেক প্রধান বিচারপতি এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান বিচারপতি এই ধরনের কারাদণ্ডের মুখে পড়লেন, সে কারণে তার বিষয়টি খুবই আলোচিত হচ্ছে। আমরা মামলার রায়ের কোনো আলোচনা সমালোচনা করব না, শুধুমাত্র আমি এস কে সিনহা প্রসঙ্গে কিছু কথা বলছি যেটা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে বা আলোচনা হয়ে আসছে। সেটি হচ্ছে যে এস কে সিনহা বহু রাজনৈতিক মামলার বিচার করেছেন এবং স্বাভাবিকভাবেই বিচারের এক পক্ষ খুশি হয়, এক পক্ষ অখুশি হয়, সবাইকে সন্তুষ্ট করা যায় না। এস কে সিনহার সময় যে সমস্ত ব্যক্তি, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্নভাবে কারাদণ্ডের শিকার হয়েছে, তাদের আত্মীয় স্বজন বা তাদের দলের লোকজন অনেকে একথা বলে থাকে যে এস কে সিনহা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক মামলার রায় দিয়েছেন এবং আজকে অনেকে বলছেন যে এস কে সিনহা যে একজন প্রধান বিচারপতি হওয়ার পরে তাদের ক্ষেত্রে যে ন্যায় নিষ্ঠতা প্রদর্শন করতে পারতেন তিনি তা করেননি, তার পাপের ফল আজকে তিনি বহন করছেন। এটি হচ্ছে আমার কথা নয়, এটি অনেক মামলার রায়ের ভুক্তভোগীদের আত্মীয় স্বজন এবং তাদের নিকটজনদের বক্তব্য।
পথ পরিষ্কার, পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, একথা বলেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইরানের এ অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটি আমারও নজরে এসেছে। তিনি বলেছেন যে একেবারেই পরিষ্কার কথা যে আমেরিকাকে যদি পরমাণু সমঝোতায় ফিরে আসতে হয় তাহলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আমেরিকাকে গ্যারান্টি দিতে হবে যে তারা ভবিষ্যতে এই রকমের আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না এবং সেই দেশের নতুন কোনো প্রেসিডেন্ট ক্ষমতা আসলে যাতে এইভাবে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক চুক্তি নিয়ে কোনো মশকরা খেল তামাশা করতে না পারে। অর্থাৎ এই শর্তগুলো পূরণ করলে আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে আসতে পারবে, অন্যথায় আমেরিকা এ নিয়ে কথাও বলতে পারবে না, কারণ আমেরিকা তো এখন পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয়। আমি মনে করি ইরানের মুখপাত্রের এই বক্তব্যগুলো খুবই যৌক্তিক এবং সঠিক, আমেরিকার এর থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, ইরানের এই বক্তব্যকে বিবেচনায় নিয়ে সেই মতোই কাজ করা উচিত। মোটেই কোনো বাড়তি দাবি বা বাড়াবাড়ি কোনো বক্তব্য দেননি ইরানের মুখপাত্র। এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে কূটনৈতিকভাবে আমেরিকা মারাত্মকভাবে মার খেয়ে গেছে, এই নেতিবাচক অবস্থান থেকে তাদেরকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে পরমাণু সমঝোতায় ফেরার কোনো বিকল্প নেই, আর পরমাণু সমঝোতায় ফিরতে হলে অবশ্যই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটি ছিল পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি এবং মূল বক্তব্য, ফলে ইরানের মুখপাত্রের বক্তব্য খুবই পরিষ্কার।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দেওচায় সিঙ্গুরের মতো জোর করে জমি নেপনা বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে বাংলায় শিল্প আসছে, তবে সেই শিল্পের জন্য তাঁর সরকার জোর করে জমি অধিগ্রহণ করবে না। বিধানসভায় এমনটাই জানালেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, দেওচা পাঁচামি প্রকল্প নিয়ে মমতার সরকার কোনো জেদাজেদিতে যাবে না, বরং সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনে উদ্যোগী হবে। আজ বিধানসভায় রাজ্যের শিল্প স্থাপন নিয়ে বক্তৃতায় মমতা বামফ্রন্ট আমলের ঘটে যাওয়া সিঙ্গুর প্রসঙ্গ টেনে আনেন। মমতা বলেন, এখানে সিঙ্গুরের মতো জেদাজেদি হবে না, সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনের কাজ হবে। আর আজকালে মমতার একটি বক্তব্য ছাপা হয়েছে, শিরোনামটি এরকম, না দেয় টাকা না দেয় টিকা, বিরোধী শূন্য বিধানসভায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী মমতার। তিনি বললেন, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলেই মনে করেন না। মমতা বলেন, পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, আর এখন 5-10 টাকা কমাচ্ছে, এক পুকুর জল থেকে এক ঘটি জল তুলে নিচ্ছে, উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে তাই দাম কমিয়েছে, নির্বাচন হয়ে গেলে ফের দাম বাড়িয়ে দেবে। অর্থ ও নারীর চক্রে ডুবেছে বঙ্গ বিজেপি, এসব কি বললেন তথাগত? আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে বিতর্ক এখন তার নিত্যসঙ্গী, আর সেই বিতর্কের উৎস তাঁর লাগাম ছড়া মন্তব্য আর টুইট। কখনো তিনি বঙ্গ বিজেপি নেতাদের তোপ ডাকেন, কখনো বিজেপিতে যোগ দেয়া অভিনেত্রীদের। মুখে লাগাম তাঁর খুব একটা নেই। গত কয়েকদিনে তার নিশানায় বারবার আসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবার তাকেই নাম না করে ফের বেঁধলেন, আর তা করতে গিয়ে বঙ্গ বিজেপির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তথাগত রায়। বললেন, অর্থ আর নারীর চক্রে নাকি ডুবেছে বিজেপি। ফের দিল্লির রাস্তায় এনকাউন্টার, এইমসের সামনে পুলিশ দুষ্কৃতীর গুলির লড়াইয়ে জখম তিন, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। পুলিশ দুষ্কৃতীর মধ্যে এনকাউন্টারে গুরুতর জখম দুই পুলিশকর্মী দিল্লির রাস্তায়। মঙ্গলবার ভোরে দিল্লির এইমসের সামনে এই গুলির লড়াইয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, বাড়ানো হয়েছে এলাকার নিরাপত্তা। এ ঘটনায় রাজধানী শহরের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, আমার জন্য পানি না থাক, তোমার তো রুটি ঠিকই আছে। একটু জটিল মনে হচ্ছে গল্পটি, তাই না? না, শুনলে সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে বরং সরাসরি প্রবাদের গল্পটি শুরু করে দিই। প্রাচীনকালের ইরানের কথা, সে সময় ইরানের ক্ষেত ও খামারে কৃষিকাজ করার জন্য পানির প্রয়োজন হতো, খাবারের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হতো, উভয় রকমের পানির প্রয়োজনীয়তাই মেটানো হতো খাল বা ক্যানেলের মাধ্যমে। সুতরাং খাল খনন করা, পুকুর বা কূপ খনন করা ইত্যাদি তাদের কাজগুলো সে সময় ছিল খুবই ভালো এবং সেবামূলক কাজের অন্তর্ভুক্ত, কেননা এসবের মাধ্যমে জনগণের পানির চাহিদা মেটানোর সুযোগ হয়।
এরকমই একজন সমাজ সেবক একদিন সিদ্ধান্ত নিল কয়েকটি কূপ খনন করে একটা খাল তৈরি করবে এবং ওই খালের মাধ্যমে জনগণকে পানি পৌঁছে দেবে। যথারীতি সে একজন দক্ষ খাল খননকারীকে নিয়োগ দিল এই কাজের জন্য, সেই সঙ্গে একটি টিলা তার এখতিয়ারে দিয়ে দিল যাতে তার কাজ সহজতর হয়। খাল খননবিদ তার কাজের সুবিধার্থে কয়েকজন শ্রমিককে কাজে লাগাল, সুতরাং খাল খননের কাজ শুরু হয়ে গেল। তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে খাল খনন করল, কিন্তু পানির নাগাল পেল না। সমাজসেবক ভদ্রলোক, যিনি নিজের খরচে এই কূপ ও খাল খনন করাচ্ছেন, তিনি প্রতিদিনই বিকেলবেলায় একবার খনন কাজে ব্যস্ত সবার সাথে দেখা করেন এবং তাদের দৈনিক মজুরি দিয়ে দেন। শ্রমিকেরা পানির নাগাল পাক আর না পাক তিনি তাদের প্রাপ্য বুঝিয়ে দিতেন ঠিকঠাক মতো। এরপর কি হলো তা শুনব একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
খনন কাজ যখন শুরু হয়েছিল তখন কয়েক সপ্তাহ পর্যন্ত বিজ্ঞ খননবিদ সমাজসেবক জ্ঞানী ভদ্রলোককে ইতিবাচক জবাব দিয়ে যাচ্ছিল, বলতো ইনশাল্লাহ দ্রুতই পানির নাগাল পেয়ে যাব, চিন্তার কিছু নেই। কিন্তু দিন যেতে যেতে খননবিদের আশা ধীরে ধীরে নিরাশায় পরিণত হতে লাগলো। যতই হতাশা গ্রাস করতে লাগলো ততই পানির জন্য খননবিদের অন্তরাত্মা, হাত পা সবই নিষ্ক্রিয় হয়ে পড়তে লাগলো। কতগুলো কূপ খনন করা হলো কিন্তু একটি কূপেও পানির কোনো নাগাল পাওয়া সম্ভাবনাও দেখা গেল না। কত খালি খনন করেছে, কত কূপই খনন করেছে এই খননবিদ। বলা হয়েছে এখানকার কূপগুলোর চেয়ে অন্যান্য কূপের গভীরতা অনেক কম হওয়া সত্ত্বেও পানির নাগাল মিলেছে, কিন্তু এখানে একটি কূপেও পানির নিচের স্বাদু পানির পরিবেশনার কোনো সম্ভাবনা দেখা গেল না।
স্বাভাবিকভাবে একটু একটু করে কূপ খননকারীদের মাঝে এক ধরনের হাহাকার, এক ধরনের আশা ছেড়ে দিয়ে অনেকটা নিস্পৃহ হয়ে যেতে লাগলো তারা। সেই নিস্পৃহ নিরুদ্যম অবস্থার প্রকাশ তাদের কথাবার্তার মাঝেও ফুটে উঠতে লাগলো। তারা বলাবলি করতে লাগলো, এই টিলায় আসলে পানির সম্ভাবনা খুবই কম, ভদ্রলোক কূপ আর খাল খননের জন্য এই জায়গাটি নির্বাচন করে ঠিক করেননি, এ ধরনের কথাবার্তা তাদের মাঝে বলাবলি হতে লাগলো। কিন্তু মজার ব্যাপার হল যে ভদ্রলোক কূপ খনন করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছেন তার তো অনেক আগেই হতাশ হয়ে যাওয়ার কথা, অথচ তিনি হতাশ না হয়ে বরং লক্ষ্যে পৌঁছার চেষ্টায় নিরলসভাবে কাজ চালিয়ে যেতে একটু পিছ পা হচ্ছেন না। তিনি প্রতিদিনই কাজের শেষে শ্রমিকদের মজুরি দিয়ে সবাইকে বলতেন আল্লাহর উপর ভরসা করো এবং তোমাদের কাজ চালিয়ে যাও, অবশ্যই একসময় তোমরা পানির নাগাল পেয়ে যাবে। হতাশা আর আশার এই দোলাচলে ধারাবাহিকতায় কি ঘটল এরপর তা শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা সঙ্গেই থাকছেন প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। কূপ খননকারীর আশাবাদী কথায় শ্রমিকেরা আশ্বস্ত হল এবং আগের মতোই তারা তাদের খনন কাজে মনোযোগ দিল। খনন কাজের যুক্তি নিয়েছিল যে খননবিদ সে আবারও একদিন ভদ্রলোককে বলল, আমার মনে হয় না এই কূপগুলো পানির নাগাল পাবে, আমরা একদিকে যেন কাঁচা লোহা কেটে কেটে বৃথাই মাথার ঘাম পায়ে ফেলছি, অপরদিকে আপনিও আপনার মূল্যবান অর্থ দেদারসে খরচ করে যাচ্ছেন, কোনো ফায়দা নেই। আরো বেশি বেহুদা খরচ করার চেয়ে আমার মনে হয় এখানে কূপ খননের কাজটা বন্ধ করে দিয়ে ভালো কোনো জায়গা বেছে নিয়ে আমরা খনন কাজ চালাতে পারি। ভদ্রলোক বলল, এই টিলাটা খুবই ভালো, টিলার আশেপাশে তাই গড়ে উঠেছে বসতি, এখানে যারা বসবাস করছে তাদের জন্য পানি খুবই প্রয়োজন, সুতরাং আমাদের কাজ বন্ধ না করে চালিয়ে যাওয়াই হবে যুক্তিযুক্ত, সে সঙ্গে আল্লাহর দয়া ও রহমতের ব্যাপারে আশাবাদী হওয়া ভালো, হতাশা নয়।
কূপ খননকারী বলল, আমি এ পর্যন্ত অন্তত 10টি খাল খনন করেছি, কোন খালি এত বেশি খনন করতে হয়নি এবং পানির নাগাল পেতে এত সময় ব্যয় করতে হয়নি। আমার তো এই খাল খনন থেকে মন উঠেই গেছে। ভদ্রলোক বলল, যে কূপে পানি পেতে অনেক গভীরে যেতে হয় সেই কূপের পানি অনেক বেশি নীল এবং মিষ্টি হয়, অতএব হতাশাবার কিচ্ছু নেই, তোমরা তোমাদের খনন কাজ চালিয়ে যাও। খননবিদ বলল, জনাব, আমার কাজই কূপ খনন করা, আমি জানি এই টিলার উপর খনন কাজ করে কোনোভাবে পানির দেখা মিলবে না, এ কাজ বন্ধ করে দেওয়াই উত্তম, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। ভদ্রলোক বলল, আমি তো প্রতিদিনই তোমাদের মজুরি দিয়ে যাচ্ছি, পানির নাগাল না মিললে তো হতাশ হব আমি, তোমাদের তো হতাশার কোনো কারণ নেই। এই দ্বিপক্ষীয় আলোচনার পর কি ঘটলো তা শুনবো খানিক মিউজিক বিরতির পর। আপনার সঙ্গেই থাকছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। ভদ্রলোক খনন কাজের পক্ষে আরও যুক্তি শোনাতে লাগল খননকারীকে। বলল, কূপে পানি আসুক কিংবা নাই আসুক, তোমাদের তো ভাববার প্রয়োজন নেই, তোমরা কাজ করতে থাকো এবং তোমাদের মজুরি নিয়ে যাও, তোমাদের তো পীড়াপিড়ি করার কিংবা নিষ্ক্রিয় হবার কোনো দরকার নেই। কূপ থেকে যদি পানি নাই আসে তোমাদের রুটি রুজির ব্যবস্থা তো হচ্ছে নাকি, সুতরাং তোমাদের কাজে মনোযোগ দাও, হতাশামূলক কথাবার্তা বলার দরকার নেই। নিরুপায় হয়ে কাজ শুরু করে দিল খননকারীরা। ভদ্রলোক তো ঠিকই বলেছে, কাজ করে মজুরি পাচ্ছে, খনন কাজ করতে করতে এতই খনন করলো যে শেষ পর্যন্ত পানির নাগাল পাওয়া গেল, সে কি পানি স্বচ্ছ এবং মিষ্টি।
এরপর থেকেই কেউ যদি তার কোনো কাজকে লাভজনক মনে করত অথচ সেই কাজের জন্যই বাহানা করত, তখনই এ কথা বলা হতো, এ কাজ কেন করছো না, আমার জন্য পানি না থাক তোমার তো রুটি ঠিকই আছে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্পটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল পরমাণু সমঝোতায় ফিরতে পারবে আমেরিকা, ইরানের সুস্পষ্ট ঘোষণা। ইরানের সামরিক মহড়াস্থলে দুই মার্কিন ড্রোনের প্রবেশের চেষ্টা পিছু হটতে বাধ্য করেছে ইরানি সেনারা। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অর্থ আত্মসাতের অভিযোগে 11 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি বিশেষ আদালত। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।
ধন্যবাদ।